শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, উসুল সালাসা নিয়ে আমাদের সিরিজে আমরা আলোচনা করছিলাম লেখকের বর্ণিত চারটি প্রাথমিক মূলনীতি সম্পর্কে। প্রথম মূলনীতিটি ছিল ইলম, আর লেখক ইলম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বীনের জ্ঞানকে বুঝিয়েছেন। দ্বিতীয় মূলনীতিটি হল ইলম অনুযায়ী আমল করা। তৃতীয়টি হল ইলম মানুষের কাছে পৌঁছে দেয়া, দাওয়া করা, ইলমের প্রচার ও প্রসার। আজকে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। চতুর্থ মূলনীতিটি হচ্ছে সবর। লেখক বলছেন, আল মাসআলাতুর রাবিআহ আস-সাবরু আলাল আযা ফীহি। চতুর্থ মূলনীতিটি হচ্ছে দাওয়ার কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয়ে সবর করা। ইলম অর্জনের জন্য আপনাকে অবশ্যই সবর করতে হবে। ইলম অর্জন ও একে বহনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। সবর না করার কারণেই অধিকাংশ মানুষ ইলম অর্জনের পথে টিকে থাকতে পারে না। আবু ওবাইদ তার সংকলন গরিবুল হাদিস লেখার পেছনে 40টি বছর ব্যয় করেন। ইবনু আব্দুলবার তার কিতাব আত-তামহীদ রচনা করতে 30 বছর সময় নেন। আমাদের মুখে মুখে ইবনু হাজারের যে ফাতহুল বারীর কথা শোনা যায়, এটি লিখতে ও রিভাইজ করতে তার সময় লেগেছিল দীর্ঘ 23 বছর। সুতরাং ইলম অর্জনের জন্য এবং একে সবার কাছে পৌঁছে দেবার জন্য ধৈর্যশীল হওয়া প্রয়োজন। সেই সাথে আমলের ব্যাপারেও ধৈর্যশীল হতে হবে, আবার আল্লাহর দিকে দাওয়া দেওয়ার বেলাতেও ধৈর্য অবলম্বন করতে হবে। সব ক্ষেত্রেই সবরের প্রয়োজন রয়েছে, যদিও এখানে লেখক বিশেষভাবে দাওয়ার ব্যাপারে সবর করার কথাই বলছেন। বিশেষভাবে এখানে লেখক বলছেন, আপনার ওপর আসা বিপদে ধৈর্য ধারণ করুন। বিপদ সাধারণত তখনই আসে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, কেননা একজন দায়ী মানুষকে নাফসের শেকলের থেকে মুক্তির জন্য ডাকতে থাকেন, তাদের পরিবর্তনের জন্য ডাকতে থাকেন। কিছু কিছু শয়তানি প্রথা তাদের ভেতরে এমনভাবে জেঁকে বসে যেন এগুলো তাদের রক্ত মাংসে বসে গেছে। এসব জাহিলি প্রথা তাদের বাবা, দাদা ও দাদার বাবার যুগ থেকেই চলে আসছে। এসব শয়তানি কর্মকাণ্ড ত্যাগ না করা পর্যন্ত, আল্লাহর শরিয়া না মানা পর্যন্ত একজন দায়ী তার দাওয়া দিতেই থাকেন। আর বরাবরের মতোই এই কাজটি অত্যন্ত কঠিন। অনেক সময় মানুষ তাদের কথা শুনতেও চায় না। মানুষের জন্য নিজ স্বভাব পরিবর্তন করা অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়, আর এই জন্যই তারা আম্বিয়া আলাইহিমুসসালাতুয়াসসালামের দাওয়ার প্রবল বিরোধিতা করেছিল। এই দাওয়াকে প্রত্যাখ্যান করে প্রতিহত করা শুরু করেছিল। একজন দায়ীর সামনে তখন দুটো পথ খোলা থাকে। হয় আমি দাওয়ার কাজ বাদ দিয়ে দিব, অথবা আমি ইসলামের এই এই দিকগুলো বর্জন করব। কিন্তু কোনো মুমিনের পক্ষে ইসলামের কোনো একটি দিক বর্জন করা আদৌ সম্ভব না। হাসি তামাশা কিংবা ঠাট্টা করা হয় বলে কেউ হিজাব, নিকাব, দাড়ি বা সালাদ ছেড়ে দেবে তা হতেই পারে না। একই কথা দাওয়াতি কাজের বেলাতেও প্রযোজ্য, এটা কোনো সমাধান না। সুনান আত-তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন আল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিতুন নাসা ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। দাওয়ার উদ্দেশ্যে কোনো মুমিন ব্যক্তি যদি লোকজনের সাথে ওঠা বসা করে, তাদের দ্বারা কোনো অনিষ্ট হলে তাতে সবর করে, তবে সে ওই ব্যক্তি থেকে উত্তম যে তার ঘরে একাকী থাকে এবং মানুষের অনিষ্টে সবর করতে পারে না। আসলে সবরই সমাধান। সবর আমাদের সবারই থাকা দরকার, কিন্তু একজন দায়ীর জন্য সবর আরও বেশি জরুরি। কারণ একজন দায়ী তার কথা ও কাজের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন, দাওয়ার খাতিরে নানা উপায় অবলম্বন করেন। সবর হলো দায়ীর অন্তরের নূর, যা কখনো ম্লান হয় না। সবর হলো দায়ীর জন্য জাওয়াদুল্লা ইয়াকবু, এমন এক দ্রুতগামী ঘোড়া যা কখনো হোঁচট খায় না। এ হল জুনদুল্লা ইহজাম, অপ্রতিরোধ সেনাদল। সবর হল দায়ীর হুসনুল্লা ইহদাম, এক অভেদ্য দুর্গ। আর তাই দিন মেনে চলা, প্র্যাকটিসিং মুমিন হিসেবে, দায়ী হিসেবে আপনার ধৈর্যশীল হওয়া প্রয়োজন। নিঃসন্দেহে মুমিন মাত্রই প্র্যাকটিসিং, কিন্তু পরিস্থিতির খাতিরে আজ প্র্যাকটিসিং শব্দটি আমাদের আলাদাভাবে উল্লেখ করতে হচ্ছে। সবর হল বর্ম, একজন সৈনিকের জন্য যেমন তার বর্ম, হেলমেট ও বুলেট প্রুফ পোশাক থাকে, একজন দায়ীর জন্য সবর ঠিক তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। এটা সবরকারীদের জন্য অত্যন্ত সম্মানজনক বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মাআইয়া বা আল্লাহর সান্নিধ্য দু ধরনের। প্রথম প্রকার হল মাআইয়াতু আম্মা, সাধারণ বা সার্বজনীন অর্থে আল্লাহর সান্নিধ্য। এ মাআইয়া হচ্ছে সমগ্র বিশ্ব জগৎ আল্লাহ তাআলার জ্ঞানের আওতাধীন, জ্ঞানের মাধ্যমে সান্নিধ্য। আরেক প্রকার সান্নিধ্য আছে আল্লাহ তাআলার বিশেষ সম্মানজনক সান্নিধ্য। এই সান্নিধ্যই আমার ও আপনার দরকার, আর এই সান্নিধ্যের জন্যই আমরা সবাই মুজাহাদা করি। প্রথম প্রকারের সান্নিধ্য তো সবার জন্য, কিন্তু খুব সীমিত সংখ্যক নির্বাচিত লোকেরাই কেবল দ্বিতীয় প্রকারের সান্নিধ্য পেতে পারে। এটা হল মাআইয়াতু খাসা। চলুন আমরা মাআইয়াতু আম্মা নিয়ে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদিলাতে বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামা। আপনি কি ভেবে দেখেননি যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে আল্লাহ তা জানেন? তিন ব্যক্তির মধ্যে এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন, আর পাঁচজনেরও এমন হয় না যাতে তিনি ষষ্ঠ হিসেবে না থাকেন। তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুক না কেন, তিনি তাদের সাথে আছেন, আর তারা যা করে কিয়ামতের দিন তিনি তাদেরকে তা জানিয়ে দেবেন। তার ইলম সব কিছুকেই পরিব্যাপ্ত করে আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিন ব্যক্তির মাঝে এমন কোনো পরামর্শ হয় না যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন। নাজওয়া মানে গোপন পরামর্শ। তিন ব্যক্তির মাঝে এমন কোনো গোপন পরামর্শ হয় না যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন। সব কিছুই তার জ্ঞানের আয়ত্তে আছে। পরবর্তী দার্সগুলোতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ, আর তা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের উপর সমুন্নত। এই বিষয়টি সুপ্রতিষ্ঠিত, আমরা বহুবার তা প্রমাণ করিয়ে দেখিয়েছি যে আল্লাহ তাআলা সাত আসমানের উপর আছেন, তার আরশের উপর তিনি সমুন্নত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি পরম দয়াময় আরশে ইস্তাওয়া করেছেন, সূরা তোয়াহার পাঁচ নম্বর আয়াত। যাই হোক, সূরা মুজাদিলার সেই আয়াতের উদ্দেশ্য হচ্ছে তাঁর জ্ঞান। তিন ব্যক্তির মাঝে এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি তাদের চতুর্থ হিসেবে না থাকেন, অর্থাৎ সেই ব্যাপারে তিনি জ্ঞান না রাখেন। এটাই হল মাআইয়াতু আম্মা। এর সপক্ষে আরও কিছু আয়াত রয়েছে, যেমন সূরা আল হাদিদের চার নম্বর আয়াত, হুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানযিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফীহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু ভূমি থেকে নির্গত হয় তিনি তা জানেন, এবং আকাশ থেকে যা কিছু বর্ষিত হয় ও যা কিছু আকাশে উত্থিত হয় তাও তিনি জানেন। তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। এই আয়াতের মূল কথা হল, যেখানেই আপনি থাকুন না কেন আপনি আল্লাহর জ্ঞানের মাঝেই আছেন। মুমিন, কাফির, মুত্তাকি, ফাসিক যেই হোক না কেন, এই মাইয়া সবার জন্যই প্রযোজ্য। আরেকটি আয়াত সূরা আত-তালাকের, আল্লাহুল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদীর ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ সাত আকাশ সৃষ্টি করেছেন এবং একই রূপ পৃথিবীও সৃষ্টি করেছেন। এসবের মাঝে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান ও আল্লাহর জ্ঞান প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে। এর সারমর্ম হল, আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সব কিছুই পরিবেষ্টন করে আছেন, আল্লাহর জ্ঞান প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে, আর এটাই হল মাআইয়াতু আম্মা। এখন আসা যাক মাআইয়াতু খাসাতে। মাআইয়াতু খাসা হল বান্দার সাথে আল্লাহর বিশেষ ও সম্মানজনক সান্নিধ্য। আল্লাহর জ্ঞান বিশেষভাবে আপনাকে পরিবেষ্টন করে রেখেছে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আস-সাবিরিনদের ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল আনফালের আয়াত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবাতে বলেছেন, সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তিনি ছিলেন দুজনের একজন যখন তারা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তারা গুহাতে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মদিনায় হিজরতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বিষণ্ণ হয়ো না, ভয় পেও না, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ও সম্মানজনক সান্নিধ্য। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মূসা ও হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তিনি বলেছিলেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি। সূরা তোহার আয়াত। মা'ইয়াতু খাসা বিল মুমিন, গুহার ভেতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সান্নিধ্য, মূসা ও হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে সান্নিধ্য, সবরকারীদের সাথে সান্নিধ্য, এই সবই হলো জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মা'ইয়া বা সান্নিধ্য। বিশেষ মানুষদের জন্যই কেবল এই বিশেষ ও সম্মানজনক সাহচর্য। এ হচ্ছে প্রশংসার সান্নিধ্য, এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য, আর আমরা সবাই তো আল্লাহর সাহায্যেরই মুখাপেক্ষী। আল্লাহর এই বিশেষ সান্নিধ্য পেতে চাইলে আমাদের অবশ্যই সবরকারী হতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সবরকারীদের সাথে রয়েছে আল্লাহর বিশেষ সম্মানজনক ও প্রশংসার সান্নিধ্য। সবরকারীদের জন্য রয়েছে আরো অনেক প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলি ইমরানে বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর যারা সবর করে আল্লাহ তাদের ভালোবাসেন। এই দুটো আয়াতের প্রতি লক্ষ্য করুন আপনারা। প্রথম আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। ইমাম আহমদের মতে কুরআনে সর্বমোট এমন 90টি আয়াত এসেছে যেখানে সবরের আলোচনা বা উল্লেখ করা হয়েছে। আপনারা আপাতত এই দুটো আয়াত নিয়েই ভাবুন, গভীরভাবে চিন্তা করুন, বাকি 88টি আয়াত না হয় আপাতত রেখে দিন। প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাহ আপনার সাথে সবরকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা নিজ ইলমের দ্বারা আপনার সাথে আছেন বিশেষ ও সম্মানজনক এক পদ্ধতিতে। যদি তা বিশ্বাস করেন, অন্তরে বদ্ধমূল করে নিতে পারেন, তবে আপনি কি করে ভীত হন, কি করে একাকী বোধ করতে পারেন? যদি আল্লাহ তাআলা আপনার সাথে থাকেন আর আপনি তা অনুভব করেন, তবে আপনার ভীত হবার কিংবা নিজেকে একা মনে করার অবকাশ কোথায়? আর দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তিনি আপনাকে ভালোবাসেন। আপনি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তবে আপনি কি করে দুঃখ পান, কি করে দুশ্চিন্তা করতে পারেন? আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, তবে আপনার দুঃখ কোথায় আর চিন্তাই বা কিসের? আপনি কি আল্লাহর কাছ থেকে সুসংবাদ চান না? তাহলে সবরের মাধ্যমে তা অর্জন করুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফসল এবং ফলের বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের, যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। সূরা আল বাকারার 155 ও 156 নম্বর আয়াত। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য রয়েছে সুসংবাদ। কারা সবরকারী? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাব। আপনি কি চান ফেরেশতারা আপনাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকতে থাকবে যেন আপনি জান্নাতে প্রবেশ করেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার, তারা বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, নিঃসন্দেহে তোমাদের এ পরিণাম গৃহ কতই না চমৎকার। সূরা আর-রাদের 24 নম্বর আয়াত। ফেরেশতারা তাদের জান্নাতে প্রবেশ করাবে এবং বলবে, সালামুন আলাইকুম, তোমরা সবর অবলম্বন করেছিলে, নিঃসন্দেহে এর পরিণাম কতই না চমৎকার। তারা বলবে, সালামুন আলাইকুম বিমা সবরতুম, তারা তাদেরকে সবরের গুণাগুণের উপর ভিত্তি করে সালাম প্রদান করবে। ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কেবল সবরকারীদের জন্যই রয়েছে অগণিত পুরস্কার। সূরা আয-জুমারের আয়াত। ধৈর্য ধারণ করার কারণে আপনার জন্য রয়েছে অগণিত পুরস্কার। কোন উদার ব্যক্তি এসে যদি আপনাকে বলে যে আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি কিংবা আমি আপনাকে রক্ষা করার জন্য এগুলো এনেছি, স্বাভাবিকভাবেই আপনি মনে করবেন সে ব্যক্তি নিশ্চয়ই অনেক বেশি কিছু এনেছে। তাহলে ভেবে দেখুন, যিনি আল করিম, যিনি সর্বশ্রেষ্ঠ মহানুভব, তিনিই বলছেন ইয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অগণিত পুরস্কার। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। তারা সবর করত বিধায় আমি তাদের, অর্থাৎ বনি ইসরাইলদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে পথ প্রদর্শন করত এবং তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসে ছিল। সূরা আস-সাজদার আয়াত। তারা কখন নেতৃত্বের আসনে ছিল? যখন তারা সবরকারী ও দৃঢ় বিশ্বাসে ছিল, তখনই তারা ইমাম ছিল। ইমাম ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ একই মত প্রকাশ করেছেন যে বিসবরি ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দিন, ইয়াকিন ও সবরই কাউকে দীনি ইমামাত, দীনি নেতৃত্ব এনে দিতে পারে। পরবর্তী পয়েন্ট, সবরের সংজ্ঞা কি? সবরের শাব্দিক অর্থ হল বাধা দেয়া ও বিরত রাখা, আল হাবসু ওয়াল মানা, অর্থাৎ হতাশা ও উদ্বিগ্ন হওয়া থেকে নিজেকে বিরত রাখা ও বাধা দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-জুমারে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখার নামই হল সবর। আপনার জিহ্বাকে অভিযোগ থেকে বিরত রাখার নামই সবর। সবর হল নিয়মতান্ত্রিক পদ্ধতি, এতে বাড়াবাড়ি কিছু নেই। এটা নিছক কোনো শব্দ নয় যে কেউ আক্রান্ত হল আর বলল ওয়াল্লাহি আমি সবর করেছি আর এতেই তা আদায় হয়ে গেল। দেখা গেল সে এর আগে এমন কিছু বলেছে যা আল্লাহ তাআলার ক্রোধের উদ্রেক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সবরু ইনদা সদমাতিল উলা, অর্থাৎ বিপদের প্রাথমিক অবস্থায় সবর করাই প্রকৃত সবর। বোঝা গেল সবরের নিজস্ব কিছু নিয়ম, নীতি ও শিক্ষা রয়েছে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে অভিযোগ করা কি সবরকে বাতিল করে দেয়? আমরা যদি অভিযোগ করি তাহলে কি আমাদের সবর বাতিল হয়ে যাবে? এর উত্তর হল, অভিযোগ দুইভাবে হতে পারে, প্রথমটি খারাপ এবং পরেরটি মূলত অভিযোগ প্রকাশের সুন্দরতম পদ্ধতি। আপনি তো মাখলুকের কাছে আল্লাহর ব্যাপারে অভিযোগ করতে পারেন না, আপনি তো অভিযোগ করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর কাছে অভিযোগ করা তো মজবুত ইমানের পরিচায়ক। ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালামকে যখন পরীক্ষা শুরু করা হয়েছিল, শুরুতেই তিনি বলেছিলেন ফাসাবরুন জামিল, ফাসাবরুন জামিল, সুন্দর সবর। সুন্দর সবর হল অভিযোগ না করেই সবরের পন্থা অবলম্বন করা। সুতরাং তিনি বললেন, আমি বরং সুন্দর সবর অবলম্বন করব, আমি কোনো অভিযোগ করব না, আমি অভিযোগ ছাড়াই সবর করব। লোকে আপনাকে সবরকারী বলবে বলে সবর করবেন না, কিংবা এজন্য সবর করবেন না যে লোকে বলবে ওয়াল্লাহি সে তো নিরাশ হয়নি। এমনকি যদিও ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন ফাসাবরুন জামিল, সুন্দর সবর, কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি যখন তার পুত্রের ব্যাপারে খোঁজ পেলেন তখনও তিনি অভিযোগ করছিলেন, তিনি অভিযোগ করেছিলেন, কিন্তু পাশাপাশি তিনি এও বলেছিলেন ফাসাবরুন জামিল, এ হল এমন সবর যাতে কোনো অভিযোগ নেই। আবার তিনি যে অভিযোগ করেছিলেন সে কথারও স্পষ্ট উল্লেখ আছে। তিনি অভিযোগ করেছিলেন, কিন্তু তিনি অভিযোগ করেছিলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি বলেন, আমি আল্লাহর কাছেই অভিযোগ করছি। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। সূরা ইউসুফের 86 নম্বর আয়াত। ইন্নামা, অর্থাৎ আমি কেবল আল্লাহর জন্যই এটা নির্ধারণ করেছি। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে অভিযোগ পেশ করার কারণে আপনার সবর বাতিল হয়ে যাবে না। আল্লাহর কাছেই অভিযোগ করুন। আপনার দারিদ্র, দুশ্চিন্তা, অস্থিরতা, দুর্বলতা সব কিছুর জন্যই আল্লাহর কাছে অভিযোগ করুন। আপনার অন্তরের সব অভিযোগ সব কিছু আল্লাহর কাছেই বলুন, কিছুই অবশিষ্ট রাখবেন না। আপনার হৃদয়ে যা কিছু আছে তার সবই আল্লাহর কাছে পেশ করুন। বিনয় ও নম্রতার সাথে অভিযোগ ভিক্ষা করুন আর তারপর দেখুন এর ফলাফল কি হয়। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী হিসেবে ঘোষণা দিয়েছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিআমাল আবদ ইন্নাহু আওয়াব, আমি তাকে পেলাম সবরকারী চমৎকার বান্দাসে, নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল, সূরা সোয়াদের আয়াত। এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল পেয়েছেন, যদিও তিনি অভিযোগ করেছিলেন তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবরকারী আখ্যা দিয়েছেন। তার অভিযোগ করার ব্যাপারটি বরং সেই সব ফ্যাক্টরের অন্তর্ভুক্ত যে কারণে তিনি আল্লাহ তাআলার কাছে সবরকারী হিসেবে স্বীকৃতি লাভের মহান সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন, ইন্নি মাসানিয়া দুর, নিঃসন্দেহে আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে। আইয়ুব আলাইহিসসালামের এই চমৎকার শব্দচয়নের প্রতি লক্ষ্য করুন, তিনি বলছেন মাসানি, আমাকে স্পর্শ করেছে, আহলাকানি অর্থাৎ আমাকে ধ্বংস করে দিয়েছে কিংবা শেষ করে দিয়েছে, এ ধরনের কোনো শব্দ তিনি ব্যবহার করেননি, তিনি বলেছেন আমাকে স্পর্শ করেছে। স্পর্শ শব্দের মানে দাঁড়ায় তিনি খুব সামান্যই দুঃখ দুর্দশায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বললেন আমি খুব সামান্য সমস্যায় আক্রান্ত হয়েছি। কি ছিল সেই সমস্যা এটা আমাদের সবারই জানা আছে, এ নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না। এক ধৈর্যশীল বান্দার উদাহরণ হলেন আইয়ুব আলাইহিসসালাম। তিনি তার সম্পদ, সন্তান ও পরিবার সবই হারিয়েছিলেন, কেবল স্ত্রী ছাড়া আর কেউ তার পাশে ছিল না, তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, রুগ্ন দেহে তিনি শয্যাশায়ী ছিলেন, অথচ তা সত্ত্বেও তিনি বললেন মাসানি, আমাকে স্পর্শ করেছে। তার এই অবস্থা কেবল এক দুদিনের ছিল না, বরং বছরের পর বছর তিনি এই দুঃখ কষ্ট ভোগ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন, ইন্নি মাসানিয়া দুর, নিঃসন্দেহে দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে। তিনি এটাই বলেছিলেন কারণ অন্যরা হয়তো তার চেয়েও খারাপ অবস্থায় থাকতে পারে। তিনি খুব বিনয়ের সাথে অভিযোগ করলেন, আল্লাহ তাকে সবরকারী বান্দা আখ্যা দিলেন। পাশাপাশি এটিও জেনে রাখুন, কেউ যদি সৃষ্টির কাছে স্রষ্টার ব্যাপারে অভিযোগ করে তবে এটা তার সবরকে বাতিল করে দেয়। এ প্রকার অভিযোগে বান্দা গুনাহগার হয়। এটা এমন একরকম অভিযোগ যেখানে গ্রহীতার কাছে দাতার নামে অভিযোগ করা হয়। এটা এমন অভিযোগ যেখানে আর রহমানুর রহিম, সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তাআলার বিরুদ্ধে সীমিত দয়ার মানুষের কাছে অভিযোগ করা হয়। আমরা যখন কারো কাছে অভিযোগ করি, কখনো কি ভেবে দেখেছি কার কাছে আমরা অভিযোগ করছি? আমরা সেই মহান সত্তাকে, পরম দয়াময় ও অসীম দয়ালু আর রহমানুর রহিম, যিনি তার দয়াশীলতার গুণে যথাযথ ও পরিপূর্ণ, তাকে ভুলে গিয়ে এমন সত্তার কাছে অভিযোগ করি যে তার দয়াতে ত্রুটিপূর্ণ কিংবা তার মাঝে আদৌ দয়াশীলতার কোনো গুণই নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন অভিযোগ তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে সৃষ্টির কাছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, এটি সর্বনিকৃষ্ট অভিযোগ, যেমন কেন এমনটি ঘটল, কেন আমাকে এমন বিপদে ফেলা হলো ইত্যাদি। দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহর কাছে বিভিন্ন বিষয়ের ব্যাপারে অভিযোগ করা, এটি অভিযোগের সর্বশ্রেষ্ঠ স্তর। তৃতীয় প্রকারটি মাঝামাঝি, অর্থাৎ স্রষ্টার কাছে সৃষ্টির ব্যাপারে স্বাভাবিকভাবে অভিযোগ করা। প্রথমটি সবরকে বাতিল করে দেয় আর বাকি দুটিতে সবর নষ্ট হয় না। পরবর্তী পয়েন্ট, সবরের কি কি প্রকার আছে। আমি সবরের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরছি। সবর মূলত তিন ধরনের হতে পারে। প্রথম প্রকার হল সবরু আলা তাআ ওয়াল মামুর, অর্থাৎ ফরজ হুকুম পালনে সবর করা। এরপর হল সবরু আলাল মাসিয়া, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকার সবর। এই দুই প্রকারের সবরের একটি উদাহরণ হচ্ছে ফজরের সালাতে ঘুম থেকে ওঠা। এক দীর্ঘ কর্মমুখর দিনের শেষে আপনি হয়তো রাত করে ঘুমাতে গেছেন, কিংবা আপনি রাত জেগে তাহাজ্জুদ আদায় করেছেন আর তখন হঠাৎ ফজরের ওয়াক্ত চলে আসলো, ফলে আপনাকে আবারও ফজরের সালাতের জন্য উঠতে হলো, কিংবা স্বামী হয়তো স্ত্রীর সাথে বিছানায় উষ্ণতা উপভোগ করছেন, এ অবস্থায় সালাতুল ফজর কিংবা সালাতুল নাফিলার সময় উপস্থিত হলো, ফলে তিনি বিছানা ছেড়ে সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। এছাড়া আরও কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন আপনি হয়তো পরিবারকে নিয়ে বসবাসের জন্য একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছিলেন, কিন্তু রিবা বা সুদের কারবারে জড়াতে হবে ভেবে তা পরিত্যাগ করলেন। গিবা ও নামিমা থেকে বিরত থাকা, এ থেকে জিব্বাকে সংযত রাখার জন্য প্রচুর সবরের প্রয়োজন। এগুলো প্রথম দুই প্রকার সবরের উদাহরণ। আর সবরের তৃতীয় প্রকার ভেদটি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া পরীক্ষা ও বিপদ আপদে ধৈর্য ধারণ করা, আসবরু আলাল বালা ওয়াল মাকদুর। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া লাকাদ ফাতানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্না আল কাযিবিন আলিফ লাম মিম মানুষ কি মনে করে যে তারা এই কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদের পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল, আল্লাহ অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুতের প্রথম তিন আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের পূর্ববর্তী লোকদেরও পরীক্ষা করেছি, তারা তোমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানিয়ে দেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সুতরাং মুখে উচ্চারণ করলেই ঈমান হয় না, ঈমান কেবল মৌখিক স্বীকৃতি নয়, বরং অন্তর, মৌখিক স্বীকৃতি ও আমলের সমন্বয় হচ্ছে ঈমান। প্রশ্ন আসতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে পরীক্ষা করবেন? সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়িব ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্না আল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহ তাআলা এমন নন যে মুমিনদেরকে তাদের বর্তমান অবস্থার উপর ছেড়ে দেবেন যতক্ষণ না তিনি ভালোদেরকে মন্দদের থেকে পৃথক করে নেন। আর আল্লাহ এমনও নন যে তোমাদেরকে গায়েবের সকল সংবাদ অবহিত করবেন, কিন্তু আল্লাহ নিজ রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো ও আল্লাহকে ভয় করো, তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, আমাদের সাথে যা কিছু ঘটে এর সব হিকমা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমাদের উপর কোনো পরীক্ষা আসলে কখনো কখনো আমরা এর পেছনের হিকমা টের পাই, আবার কখনো কখনো আমরা তা উপলব্ধি করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাই বুঝিয়েছেন যে আমরা গায়েবের ব্যাপারে জ্ঞান রাখি না, আল্লাহ গায়েব প্রকাশ করবেন না, কিন্তু আমরা যদি আল্লাহ ও তার রাসূলে ঈমান আনি, আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূল উপর বিশ্বাস স্থাপন করো, যদি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। মূল কথা হচ্ছে, আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি তার উপর স্থির থাকবেন। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই বিষয়টির কথাই বলেছেন যে আল্লাহ ও তার রাসূলদের সত্য পথের উপর অটল থাকো। তাই আল্লাহ তাআলা মানুষদের ঈমান যাচাই করবেন যেন সত্যবাদীদের ও মিথ্যাবাদীদের মধ্যে পার্থক্য করা যায়। আল্লাহ বলছেন, হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়িব, যতক্ষণ না তিনি ভালোদেরকে মন্দদের থেকে আলাদা করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোদের মন্দদের থেকে আলাদা করেন, এই জন্য তিনি তাদের নানা ধরনের ফিতনা ও পরীক্ষার সম্মুখীন করেন। হতে পারে সেটা আর্থিক দিক দিয়ে, কিংবা কারো অসুস্থতা বা ব্যবসা বাণিজ্যের পরীক্ষা, এমন কোনো বিষয় হতে পারে যার মাধ্যমে কারো দিনকে পরীক্ষা করা যায়। আর দিনের ব্যাপারে পরীক্ষাই তো সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফালে আরো বলেছেন, লিয়ামিযাল্লাহুল খাবীসা মিনাত তাইয়িব ওয়া ইয়াজআলাল খাবীসা বা'দাহু আলা বা'দ ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফী জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দেন খারাপদেরকে, অর্থাৎ কাফির, মুশরিক ও মন্দ আমলকারীদেরকে, ভালোদের থেকে, অর্থাৎ যারা মুসলিম, যারা নেক আমল করে তাদের থেকে, এবং খারাপগুলোকে একটির পর একটি স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন ও তাদের জাহান্নামে নিক্ষেপ করেন। এরাই হলো ক্ষতিগ্রস্ত। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপদের ভালোদের থেকে আলাদা করবেন এবং খারাপগুলোকে একের পর এক রেখে জড়ো করবেন, যাতে জাহান্নামে তিনি নিক্ষেপ করতে পারেন। যেমন বিগত 10 কিংবা 15 বছরে ঘটে যাওয়া কিংবা সাম্প্রতিক কালের ফিতনাগুলো থেকে সমস্ত নাপাক ও অপবিত্ররা এক পাশে এবং নেককার লোকগুলো অন্য পাশে জড়ো হবে। আপনারা তখন দায়ীদের মাঝেও পার্থক্য করতে পারবেন। যারা নাপাক তারা আসলেই নাপাক, খবিস, আর যারা উত্তম তারা আসলেই উত্তম, তৈয়িব। লিয়ামিযাল্লাহুল খাবীস, যেন আল্লাহ পৃথক করেন খারাপদেরকে আমাদের থেকে ও আল্লাহর থেকে। এ ব্যাপারে অতি অল্প পরিসরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন যাদেরকে একটু দুঃখ কষ্ট স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে তাদের চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে যায়, চেহারার পরিবর্তনের সাথে সাথে তাদের নীতি আদর্শেরও পরিবর্তন হতে থাকে। এতদিন ধরে দিনের যে বিষয়গুলো তাদের কাছে সুনিশ্চিত ফরজ হিসেবে বিবেচিত হতো, হঠাৎ করেই সেগুলো সুন্নাতে পরিণত হয় কিংবা সুন্না অপেক্ষাও কম গুরুত্ব পায়, তাই তারা সেগুলোকে কাটছাট করে ফেলে। ইতিপূর্বে তাদের কাছে আল ওয়ালা ওয়াল বারার সংজ্ঞা ছিল একরকম, আর এখন হঠাৎ সেগুলোর অর্থ সম্পূর্ণভাবে পাল্টে যায়। আলহামদুলিল্লাহ তাআলা সবকিছুই লিপিবদ্ধ করা হচ্ছে এবং আপনারাও তা দেখতে পারেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে তারা এই কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আবার অনেকেই আছে যারা কখনো এগুলো বলেন না যে আল্লাহ তুমি কেন এটা করলে, কেন আমার উপর এই বিপদ আসলো। এগুলো আসলে সাধারণ অজ্ঞ মুসলিমদের কাজ যে যখনই তাদের উপর কোনো পরীক্ষা আপতিত হয় তারা বলে হে আল্লাহ তুমি কেন এমন করলে। আর এছাড়া বাদবাকিরা হয়তো তাদের মত ও বিশ্বাসের পরিবর্তন করে ফেলে এবং তাদের মতের সাথে আপোষ করা আরম্ভ করে দেয়। আবার অনেকেই আছেন যারা কারাবরণ করেন ও সম্পূর্ণ ভিন্ন এক নতুন মানুষ হয়ে ফেরেন। এদের অডিও ভিডিও ও লেকচারগুলো শুনলে লক্ষ্য করবেন যে কারাবরণের আগে তারা ছিল একরকম আর আজ তা থেকে তারা সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হয়েছেন। সেদিন সমস্ত অপবিত্ররা এক পাশে জড়ো হবে এবং হকপন্থীরাও অন্য পাশে জড়ো হবে। এরা না কখনো এ কথা বলে যে আল্লাহ তুমি আমার সাথে কেন এমন করলে, আর না কোনোদিন কোনো অভিযোগ করে, বরং তাদের বিশ্বাস পরিবর্তিত হয়ে যায়, তারা এক ভিন্ন আদর্শে বিশ্বাসী হয়ে ওঠে। এ ধরনের লোকেরাই অপবিত্রদের থেকে মুক্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন বহনে তারাই সবচেয়ে বেশি উপযুক্ত। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী পর্বেও আমরা এই বিষয়ে আরো কিছু জানার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।